বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তিন বছর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইউক্রেন পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা হুবহু সত্য প্রমাণিত। সর্বোচ্চ নেতার দপ্তরের এক্স বার্তা পুনঃপ্রকাশ। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের ব্যাপারে ইসরায়েলের অযৌক্তিক প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস। গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ করে দিল তেল আবিব। বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বরে ও সাইদির রায়কে ঘিরে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করল বাংলাদেশ। এবং বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজে হাত দিলেন দলের তরুণ নেতারা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল হওয়ার ব্যাপারে বিশ্বের দেশগুলোকে সতর্ক করে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি তিন বছর আগে মন্তব্য করেছিলেন তা নতুন করে শেয়ার করেছে সর্বোচ্চ নেতার দপ্তর। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার খবর বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর শনিবার সর্বোচ্চ নেতার দপ্তর তার সেই সতর্কবাণী শেয়ার করে। ইরানের সর্বোচ্চ নেতার ওয়েবসাইট ঠিক তিন বছর আগে তার পক্ষ থেকে প্রকাশিত একটি এক্স বার্তা শনিবার আবার প্রকাশ করে। ওই পোস্টটিতে বলা হয়েছিল ইউক্রেন ইস্যু থেকে প্রধান যে শিক্ষাটি গ্রহণ করা যেতে পারে তা হচ্ছে যেসব তাবেদার দেশ ও সরকার পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করে তাদের এই নির্ভরতা মরীচিকা সমতুল্য। বিশ্বের সব দেশের সরকারের বিষয়টি উপলব্ধি করা দরকার। যেসব সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওপর নির্ভর করে তাদের উচিত ইউক্রেনের সর্বসাম্প্রতিক পরিস্থিতি প্রত্যক্ষ করা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। আমেরিকার ব্যর্থ সফর শেষে ব্রিটেনে পৌঁছান জেলেনস্কি। সেখানে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাকে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন স্টারমার। ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী স্টারমারের সরকারি দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত হয় দুই নেতার বৈঠক। সেখানে স্টারমার আশ্বস্ত করেছেন যে তিনি জেলেনস্কির সঙ্গেই আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রচণ্ড বাগবিতণ্ডা ও আমেরিকার ব্যর্থ সফরের পর জেলেনস্কি ব্রিটেন সফর করছেন। শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে জেলেনস্কিকে ওয়াশিংটন থেকে বের হয়ে যেতে বলা হয়। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। পৌঁছেই তিনি স্টারমারের সঙ্গে বৈঠকে বসেন। আমেরিকা পাশে না থাকলেও ইউরোপ ও ব্রিটেন জেলেনস্কির পাশে থেকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে। গাজা উপত্যকায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করার ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলের নয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, নতুন প্রস্তাব নয়, বরং দখলদার সরকারকে যুদ্ধবিরতির মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। হামাস এই ব্যাপারে তেল আভিভের উপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হামাসের মুখপাত্র হাজেম কাসেম আল আরাবি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার সংগঠনের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করা সম্ভব নয়। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের আলোচনা শুরু করতে ব্যর্থতার পুরো দায়ভার দখলদার সরকারকে নিতে হবে। কাসেম বলেন, ইসরায়েল এখন যেসব কথাবার্তা বলছে তার উদ্দেশ্য গাজা থেকে বাকি পণবন্দীদের মুক্ত করে আবার এই উপত্যকার উপর ঝাঁপিয়ে পড়া, কিন্তু তিন পর্যায় ধরে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় একথা ছিল না। এদিকে ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় এক মাসের কিছু বেশি সময় ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ পাচ্ছিল। প্রথম দফায় এই যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে। আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রস্তাব এখনও গ্রহণ করেনি হামাস। এ অবস্থায় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আজ সকাল থেকেই গাজায় সমস্ত পণ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ থাকবে। হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তাবে হামাসকে তাদের কাছে থাকা বন্দীদের অর্ধেককে বর্ধিত মেয়াদে যুদ্ধবিরতি শুরুর প্রথম দিনেই এবং অবশিষ্টদের স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে হামাস বলেছে, গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করে দেওয়া নির্যাতনের এক উপায়, যুদ্ধাপরাধ ও যুদ্ধবিরতি চুক্তির ঘোরতর লঙ্ঘন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। 2013 সালে বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামায়াতে ইসলামের নেতা মাওলানা দেলার হোসেন সাইদের রায়কে ঘিরে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ অনুরোধ করেন। একই সঙ্গে জুলাই ও আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর জোর দেন। তিনি বলেন, এদেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নৃশংসতার যথাযথ নথির আয়োজন প্রয়োজন রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন। এদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিচ্ছেন। এনসিপির সিনিয়র নেতারা বলেছেন, এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শিগগিরই সেগুলো ঘোষণা করা হবে। আত্মপ্রকাশের দিন বক্তব্য দেওয়া দলের প্রায় সব নেতা ইনকিলাব জিন্দাবাদ বলে তাদের বক্তব্য শেষ করেছেন, তবে এখনও এটি দলের আনুষ্ঠানিক স্লোগান হবে কি না সে বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি। এছাড়াও এনসিপি নেতারা জোর দিয়ে বলেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া সেদিনের বক্তব্য দলের ঘোষণাপত্র নয়। এনসিপি নেতারা বলেছেন, দলটির নেতাদের প্রাথমিকভাবে 17টি শাখা গঠনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষের জন্য একটি শাখা রয়েছে। এদিকে আজ জাতীয় নাগরিক পার্টির 217 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেনও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, তেল আবিব হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহর ইয়েমেনি যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আব্দুল মালিক আল হুথি বলেন, যদি গাজায় আবার আগ্রাসন শুরু করা যায় তাহলে ইয়েমেন তাতে জড়িয়ে পড়বে এবং পুরো ইসরায়েলে হামলা চালাবে, তেল আবিব হবে প্রাথমিক লক্ষ্য। আনসারুল্লাহ নেতা আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন এবং ইহুদিবাদী শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে। আব্দুল মালিক আল হুথি উল্লেখ করেন, চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল আমেরিকার সমর্থন পাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই লঙ্ঘনগুলোকে আমেরিকা উৎসাহিত করছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থনে অটল থাকার কথা ঘোষণা করেছেন মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবুলি। তিনি বলেছেন, গাজা উপত্যকার পুনর্নির্মাণে সহযোগিতা করতে কায়রো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাজধানী কায়রোয় শনিবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে এক বৈঠকে মিশরের এ অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী মাদবুলি। এ সময় দুই প্রধানমন্ত্রী কিভাবে গাজা উপত্যকাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। আগামী 4 মার্চ অনুষ্ঠেয় জরুরি আরব শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে বলে দুই প্রধানমন্ত্রী জানান। বৈঠকে মিশরের প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে 1967 সালের সীমান্ত নিয়ে এবং পূর্ব জেরুজালেম আল কুৎসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি কায়রোর অবিচল সমর্থন অব্যাহত থাকবে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে $300 কোটি বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে যখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে তখন মার্কিন সরকার এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিল। $300 কোটি মূল্যে ইসরায়েলকে যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়া হবে তার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, বোমা, বুলডোজার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। এর আগে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি বা DSCA জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও $2,004 কোটি বোমা, $67,50,000,000 মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গাইডেড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং $29,50,000,000 মূল্যের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন, আবার গাজায় যুদ্ধ শুরু হলে তেল আবিব হবে তাদের হামলার প্রধান লক্ষ্য। এদিকে ইহুদিবাদী দখলদারদের মোকাবেলায় হাতে অস্ত্র তুলে নিয়েছে সিরিয়ার তরুণরা। এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যদি গাজায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। আব্দুল মালিক আল হুথি জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনের প্রতিশোধমূলক হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে তেল আবিব। প্রেস টিভির বরাত দিয়ে পার্স টুডে আরো জানিয়েছে, আল হুথি জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধ আবার শুরু হলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ইসরায়েলের দখলীকৃত সমস্ত অঞ্চলকে টার্গেট করে বৃহৎ পরিসরে হামলা চালানো হবে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আব্দুল মালেক আল হুথি বলেন, ইয়েমেন গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের উপর নিবিড় নজর রাখছে। ইহুদিবাদী শত্রুরা যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি থেকে কতটা এড়িয়ে যাচ্ছে তাও ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করছে। আব্দুল মালেক আল হুথি উল্লেখ করেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য মার্কিন সমর্থন ব্যবহার করছে। আল আলম নেটওয়ার্ক সিরিয়া থেকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক আক্রমণ এবং কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনীর অগ্রগতি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। শুক্রবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর সৈন্যরা দক্ষিণ সিরিয়ার কুনেইত্রার পূর্ব শহরতলিতে অবস্থিত তাল মাসারা সামরিক এলাকার দিকে অগ্রসর হয়। একই সময়ে তাল মাসারা সামরিক এলাকায় গুলির শব্দ শোনা যায়, যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছিল বলে জানা গেছে। এরই মধ্যে দক্ষিণ সিরিয়ার একদল তরুণ ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের হুরানের যুবকরা এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা এখন থেকে সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের নৃশংস আগ্রাসন মোকাবেলায় তাদের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, হুরানের জনগণ সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এবং স্বদেশের জন্য আমরা আমাদের জীবন আল্লাহর পথে জিহাদের জন্য উৎসর্গ করব। প্রতিরোধের খবর থেকে জানা গেছে যে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ সদস্য আব্দুর রহমান সাদিত এক বিবৃতিতে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে বিপুল সংখ্যক লোকের উপস্থিতির জন্য ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে সাদিত জোর দিয়ে বলেছেন যে আমাদের আল-আকসা মসজিদের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমাদের ইহুদিবাদী দখলদারদের দ্বারা আরোপিত বিধিনিষেধের কাছে নতি স্বীকার করা উচিত হবে না, বরং আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই পবিত্র মসজিদের উপর আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের উপর জোর দিতে হবে। এদিকে গাজা থেকে অপর একটি খবরে বলা হয়েছে যে ইসরায়েলি সরকার এবং হামাস আন্দোলনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির 42তম দিনে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা কেন্দ্রে ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে 2 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও গাজা শহরের উত্তর পশ্চিম উপকূলে সুদান এলাকার 2 জেলে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। তিন বছর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইউক্রেন পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা হুবহু সত্য প্রমাণিত সর্বোচ্চ নেতার দফতরের এক্স বার্তা পুনঃপ্রকাশ। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের ব্যাপারে ইসরায়েলের অযৌক্তিক প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস। গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ করে দিল তেল আবিব। বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বরে ও সাইদির রায়কে ঘিরে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করল বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজে হাত দিলেন দলের তরুণ নেতারা। এবারে আরও একটি খবর। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এর ফলে কুর্দি বিচ্ছিন্নতাবাদকে কেন্দ্র করে তুরস্কে 40 বছরের সংঘর্ষ ও রক্তপাতের অবসান ঘটার প্রবল সম্ভাবনা দেখা দিল। পিকেকের প্রতিষ্ঠাতা নেতা আবদুল্লাহ ওজালান কারাগার থেকে তার গোষ্ঠীর নেতাদের প্রতি পাঠানো এক বার্তায় অস্ত্র সমর্পণ করার আহ্বান জানানোর পর এই যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনায় আমরা ওমর খৈয়ামের যুগে সেলজুক রাজবংশের উত্থান ও সম্প্রসারণের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজও আমরা এ সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সেলজুক রাজা তুঘরুল 1037 থেকে 1063 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বর্তমান ইরাকের দজলা ফোরাত নদীর তীরবর্তী এলাকা পর্যন্ত বৃহত্তর খোরাসান, ইরানের বিস্তৃত এলাকা এবং প্রতিবেশী ভূমি যেমন দক্ষিণ ককেশাস, ইরাক ও তুরস্কের একটি অংশ এবং বৃহত্তর আর্মেনিয়ার একটি অংশের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। ওই সময় সেলজুকদের সাম্রাজ্যের পরিধি বা বিশালত্ব ছিল বিস্ময়কর। সেলজুক রাজবংশের শাসন ক্ষমতার অবস্থাকে দুটি যুগে বা অংশে ভাগ করা যায়। একটি অংশ ছিল প্রথম তিন শাসক যেমন তুঘরুল, অলেপ, আরসালান এবং মালিক শাহের শাসনের যুগ, যেখানে তারা প্রবল প্রতিপত্তির সাথে শাসন করে গেছেন। আর দ্বিতীয় অংশ শুরু হয় মালিক শাহের মৃত্যুর পর, যা সেলজুকদের দুর্বলতা ও পতনের যুগ। প্রকৃতপক্ষে সুলতান মালিক শাহ সেলজুকির শাসনামলে এই রাজ্য শক্তি ও ক্ষমতার শিখরে পৌঁছেছিল এবং তারপরে এই রাজবংশের পতন ও বিভাজন শুরু হয়েছিল। আমরা হাকিম ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করছিলাম যে সময় সেলজুকেরা শাসন করত। বিশেষ করে তিনি আলেপ আরসালান এবং মালিক শাহর শাসনকাল দেখেছেন।
ইরানে সেলজুক সাম্রাজ্যের বিশালত্বের বিষয়টি ছাড়াও তাদের প্রতি ইতিহাসবিদদের দৃষ্টি আকর্ষণের অন্যতম কারণ ছিল সেলজুকরা মুসলিম বিশ্বের একটি বৃহৎ অংশের নেতৃত্ব গ্রহণ করতে সক্ষম হয়। ১৯৫৯ খ্রিস্টাব্দে তারা আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদকে তাদের অধীনে নিয়ে আসে এবং আব্বাসীয় খেলাফতের উপর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে তারা মুসলিম বিশ্বের প্রথম আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। সেলজুকদের প্রতি ইতিহাসবিদদের দৃষ্টি নিবন্ধের আরেকটি কারণ হচ্ছে ক্রুসেডার ও খ্রিস্টানদের সাথে তাদের লড়াই। বর্তমান তুরস্কের বিভিন্ন শহরকে দখলে আনার জন্য বর্তমান ইস্তাম্বুলের বাইজান্টাইন সাম্রাজ্যের খ্রিস্টান রাজারা পশ্চিম ইউরোপের রাজাদের সাহায্যে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা পোষণ করে। রোমের পোপ আরবান ২ পশ্চিমের নাইটদেরকে ধর্মযুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানান। সেলজুকরা খ্রিস্টীয় ১০৯৬ সালে ক্রুসেডকে সহজে রুখে দেয়, কিন্তু প্রিন্সেস ক্রুসেডাররা ইজনিক, কোনিয়া, কাইসারি ও আন্তিওক এলাকা দখল করে নেয়। ১০৯৯ সালে তারা প্রতিশ্রুত ভূমি জেরুজালেম দখল করে ও ক্রুসেডার্স রাজ্য কায়েম করে। পরবর্তী ১০০ বছর উভয় পক্ষ দখল পাল্টা দখল চালিয়ে যায়, তবে খ্রিস্টানরা আর কখনোই তুরস্কের আনাতোলিয়ার দখল ফিরে পায়নি।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
সেলজুক সাম্রাজ্যের শাসকরা পূর্ব ও পশ্চিমের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। আনাতোলিয়া ৮০০ বছর ধরে খ্রিস্টান রাজ্য ছিল, তার আগে ১৫০০ বছর ধরে হেলেনিস্টিক ছিল, কিন্তু সেলজুকদের অধীনে আনাতোলিয়া ধর্মীয় দিক দিয়ে ইসলামিক ও সাংস্কৃতিকভাবে প্রাচ্যের প্রভাবে আসে। সেলজুকরা সামরিকভাবে শক্তিশালী হওয়া ছাড়াও দেশের রাজনীতি, আইন ও ধর্মীয় বিষয় দেখাশোনার জন্য তারা পার্সি ও আরবদের নিয়োগ করত। সেলজুকদের শহরগুলোর কেন্দ্রে থাকত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা, যেগুলো ছিল আজকের দিনের বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। এই সাম্রাজ্যের উজ্জ্বল ব্যক্তিরা ছিলেন ওমর খৈয়াম আর সুফিবাদী কবি জালালউদ্দিন রুমি। আনাতোলিয়ার সেলজুক রাজধানী কোনিয়ায় বসবাস করতেন। সেলজুকদের সময় চার্চ ও সিনাগগের সংখ্যা বেড়ে যায়, যেটি এই মুসলিম শাসকদের ধর্মীয় সহনশীলতার উদাহরণ। সেলজুকদের সময় নির্মিত অসাধারণ স্থাপত্যের নিদর্শনগুলো যেমন সরাইখানা, মসজিদ, মাজার ও মাদ্রাসাগুলো এখনও বর্তমান তুরস্কের থিওদোপলিস, কোনিয়া, সেসেরা এবং তুর্কমেনিস্তানের মার্ভে গেলে দেখা যাবে।
দ্বিতীয় ক্রুসেডের যুদ্ধের পর থেকে সেলজুক সাম্রাজ্য টুকরো হয়ে ভেঙে পড়তে লাগল। খুব অল্প সময়ের জন্য তুগরুল ৩ আনাতোলিয়া ছাড়া সমগ্র সাম্রাজ্যের সুলতান ছিলেন। খাওয়ারেজমি সাম্রাজ্যের শাহ তেকিসের কাছে তিনি পরাজিত হন ১১৯৪ সালে। পুরো সেলজুক সাম্রাজ্য ধসে পড়ল। এই ছিল সেলজুকদের উত্থাপন ও পতনের ইতিহাস। কিন্তু ১৩০০ শতকের প্রারম্ভে সেলজুক সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটলেও তাদের সংস্কৃতির প্রভাব মুসলিম বিশ্বে আজও বিদ্যমান। অটোম্যান সাম্রাজ্য ও আজকের তুরস্ক তাদের কাছে অনেক ঋণী। এছাড়াও সেলজুকরা ফার্সিকে সরকারি ও দরবারের ভাষা বানিয়েছিল এবং এই দরবারের মন্ত্রীরা যেমন উমিদ আল মুল্ক কান্দারি এবং খাজা নিজামুল মুল্ক তুসি তাদের জ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সেলজুক শাসনামলের শহরগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেলজুকদের সূক্ষ্ম চিন্তাভাবনা, তাদের সুদূর ও অদম্য ইচ্ছাশক্তি এবং সৌন্দর্যবোধের কারণে জাক জমকপূর্ণ শহর ও অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রতি তাদের ব্যাপক ঝোঁক ছিল। ইরানের সংস্কৃতির বিকাশে সেলজুকদের এই সৌন্দর্য ও রুচিবোধ ব্যাপক ভূমিকা রেখেছিল।
সৌন্দর্যবোধের প্রতি সেলজুক শাসকদের এই আগ্রহের কারণে তারা বর্তমান তুরস্ক ভূখণ্ডেও অনেক ইরানি রীতিনীতি ও ঐতিহ্য নিয়ে আসে এবং সেখানে ইরানি ইসলামী শিল্পের বিস্তার ঘটায়। সেলজুক আমলের স্থাপত্য শৈলী টিকে থাকার কারণ পরীক্ষা করে দেখা গেছে, সেলজুক স্থাপত্যের অলঙ্করণে ইসলাম পূর্ব ও ইসলাম পরবর্তী সাসানীয়দের যুগে স্থাপত্য শৈলী ও সাজসজ্জার প্রভাব রয়েছে। ইরানের বেশিরভাগ ঐতিহ্যবাহী স্থাপত্য তৈরি হয়েছিল ইরানের প্রাচীন রীতি অনুযায়ী এবং এরপর এটি ইসলাম পরবর্তী যুগে স্থানান্তরিত হয়েছিল। সেলজুক যুগের স্থপতিরা অনেক বড় এবং দৃষ্টিনন্দন ইমারত নির্মাণ করেছিলেন। এরপর তারা ভবনগুলোর অঙ্গসজ্জায় সর্বশক্তি নিয়োগ করেছিলেন। সেলজুক আমলের বেশিরভাগ স্থাপত্য কাজে ইট ব্যবহার করা হয় এবং ইটের গাঁথনিতেও অসাধারণ শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। ইটের উপর খোদাইকৃত লিপি ও দৃষ্টিনন্দন ডিজাইন সেলজুক স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। গম্বুজ নির্মাণে চমৎকার অলঙ্করণ ও ইটের ব্যবহারও ছিল উচ্চমানের এবং ইটের উপর খোদাই কর্ম বা বিভিন্ন কারুকাজ ছিল অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহী।
সেলজুক শাসনামলের গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোর মধ্যে কাজবিন প্রদেশের আভাজ শহরের খারাকান টাওয়ার, তেহরান প্রদেশের রেই শহরে অবস্থিত তুগরুল টাওয়ার, সেমনান প্রদেশের দামগান শহরের পীর আলমদারের কবরের উপর নির্মিত স্মৃতিসৌধ, দক্ষিণ খোরাসানের সারাক্স উপশহরে অবস্থিত রোবাত সারাক সরাইখানার কথা উল্লেখ করা যায়। এছাড়াও ইরানের আরও বহু স্থানে সেলজুক আমলের স্থাপত্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই। ওমর খৈয়ামের যুগের সেলজুক রাজবংশের বিশালত্ব ও শক্তিমত্তার সাথে পরিচিত হলেন। আগামী অনুষ্ঠানে আমরা খৈয়ামের জীবনের আরও কিছু দিক তুলে ধরার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি রহমত বরকত ও মাগফিরাতের পবিত্র এই মাসের ধারাবাহিক আলোচনায় প্রতিদিনই আপনাদের সঙ্গ পাব।
আবারও এলো খোদা প্রেমের অনন্য বসন্ত ও খোদাই নূরের দরিয়ায় প্রেম অভিসারের অনন্য উৎসবের মাস পবিত্র রমজান। এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই মাস আত্মিক ভোজসভায় যোগ দিয়ে রহমতের অশেষ সৌদা কুড়িয়ে নেয়ার বিশেষ উৎসবের মাস। খোদাপ্রেমের অতল সাগরে আত্মার জন্য মনিমুক্তা সহ অমূল্য সব সম্পদ কুড়ানোর মাস হল এই রমজান। এই মাস খোদাই নূরে আত্মাকে আলোকোজ্জ্বল করার মাস। মহান আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আবারও এমন এক মহান মাস উপহার দিয়েছেন। এই মাসকে যেন যথাযথভাবে বা পুরোপুরি কাজে লাগানো যায়, মহান আল্লাহর কাছে আমরা সবাই সে তৌফিক বা সুযোগ কামনা করছি। হে আল্লাহ, তোমার সব নামের ওসিলাই, তোমার মহাকর্তৃত্বের ওসিলাই এবং তোমার পেয়ারা হাবিব ও তার পবিত্র আহলে বাইতের ওসিলাই তোমার কাছে প্রার্থনা করছি, আমাদেরকে তোমার শ্রেষ্ঠ দাসদের সঙ্গে এমন এক স্থান দান করো যা তোমার অনেক বেশি সান্নিধ্য এনে দেয়। আর এই স্থান তোমার বিশেষ অনুগ্রহ ছাড়া অর্জন করা সম্ভব নয়। যারা একাগ্র নিষ্ঠায় তোমার নৈকট লাভের সাধনায় অগ্রগামী হয়েছেন, আমরা যেন তাদের মতোই হতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। হে দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ার্দ্র ও পরম করুণাময়।
বছরের বিভিন্ন সময়ে আমরা ব্যস্ত থেকেছি বস্তুগত নানা আয়োজনে এবং পার্থিব নানা ঝামেলা ও চাওয়া পাওয়ার হিসাব নিয়ে, ফলে আমাদের অসচেতন আত্মা খোদাপ্রেমী সড়ক থেকে বিচ্যুত হয়ে কেবলই নেমে গেছে নিচ থেকে নিচু পর্যায়ে। তাই দরকার ছিল এমন একটি সুযোগ আসার যেখানে আত্মাকে তুলে নেওয়া যায় কেবলই উন্নতি আর উন্নয়নের দিকে, তথা খোদার একান্ত সান্নিধ্য ও নৈকট্য অর্জনের দিকে, এবং খোদার রঙ্গে আচার আচরণ ও আত্মাকে রঙিন করার দিকে। আর পবিত্র রমজান মাস আমাদের জন্য এনে দেয় সেই মহাসুযোগ, মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভের জন্য হৃদয় ও মনকে আল্লাহমুখী করে নামাজ আদায় করাও এক অতি বড় সুযোগ, তাতে কোনো সন্দেহ নেই। অন্য ইবাদতগুলোতেও রয়েছে একই ধরনের সুযোগ, কিন্তু রমজানে খোদাপ্রেমের সুযোগগুলো অনেক বেশি প্রশস্ত এবং এ মাসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমগুলো খুব বেশি বৈচিত্র্যময়। যেমন নফল নামাজ ছাড়াও প্রেমময় নানা মোনাজাত রমজানের বাড়তি কিছু আকর্ষণ, খোদাপ্রেমের মোহনীয় সব সংলাপ শেখার এক দারুণ মাধ্যম এইসব দোয়া আর মোনাজাত, যা মুসলমানদেরকে উপহার দিয়ে গেছেন বিশ্বনবীর পবিত্র আহলে বাইত।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হোসেন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত সম্পর্কে একটি হাদিস তুলে ধরলেন এভাবে,
বিসমিল্লাহির রহমানির রহিম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের জানা আছে কি শাবান মাসকে কেন শাবান মাস বলা হয়েছে? কারণ এ মাস থেকে রমজান মাসের জন্য অগণিত প্রচুর কল্যাণ ও মঙ্গল উৎসারিত হয়। আর রমজানকে রমজান বলা হয় এ কারণে যে এ মাসে পাপসমূহ পুড়িয়ে নিঃশেষ ও নিশ্চিহ্ন করে দেয়া হয়, অর্থাৎ বিমোচিত ও ক্ষমা করে দেয়া হয়।
রোজার মাসে রোজা ও নামাজের মাধ্যমে বিশেষ নুরানিয়াত অর্জন ছাড়াও কোরআন তিলাওয়াত এ মাসের নুরানি আকর্ষণের কিছু বাড়তি দিক। রমজানকে বলা হয় কোরআনের বসন্ত, আত্মগঠন ও চরিত্র সংশোধন এবং মনের উপর জমে থাকা মরিচাগুলো অপসারণের মাধ্যমে নিজেকে আবারও পবিত্র করার ও সব জঞ্জাল আর পঙ্কিলতা থেকে মুক্ত করার মাধ্যম হল কোরআন অধ্যয়ন। পবিত্র রমজান মহান আল্লাহর দিকে সফর করার মাস, তবে মনে রাখতে হবে আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় শর্ত হল গুনাহ বর্জন। ফরজ ও নফল সহ আমরা যত বেশি ইবাদত করি না কেন, পাপ বর্জন করা না হলে কাঙ্ক্ষিত আত্মসংশোধন বা আত্মার উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভ অসম্ভবই থেকে যাবে। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি যত ভালো ভালো ওষুধই খান না কেন, পাশাপাশি যদি শরীরের রোগবর্ধক খাবার ও কাজগুলো আগের মতোই করতে থাকেন, তাহলে কোনো ওষুধেই আপনার রোগগুলো সারানো যাবে না।
আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, এই মাসে সবচেয়ে ভালো কাজ কি? তিনি জবাবে বললেন, হে আবুল হাসান, এই মাসে সবচেয়ে ভালো কাজ হল আল্লাহ যা যা নিষিদ্ধ করেছেন তা থেকে দূরে থাকা। রমজানের রমজ শব্দটির অর্থ হল দাহন। মানব জীবনে কুপ্রবৃত্তির বিনাশ বা দাহন জরুরি, কারণ কুপ্রবৃত্তিগুলো মানব জীবনের মহৎ উদ্দেশ্য সাধনকে অসম্ভব করে তোলে। অন্য কথায় রোজা বা সওমের অর্থ হল পাপ থেকে বিরত থাকা সহ নানা ধরনের সংযম সাধনা। কুরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে সিয়াম সম্পর্কে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা খোদাভীতি বা তাকওয়া অর্জন করতে পারো।
মহান আল্লাহ আমাদেরকে খোদাভীতি অর্জন ও পাপ বর্জনের সুযোগ দিন। তো শ্রোতা ভাই বোনেরা, এবার বিদায় নেয়ার পালা।
তবে তার আগে শুনুন প্রথম রোজার দোয়া ও তার অর্থ।
হে আল্লাহ, আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ করো, আমার নামাজকে কবুল করো প্রকৃত নামাজিদের নামাজ হিসেবে, আমাকে জাগিয়ে তোলো গাফলতির ঘুম থেকে। হে জগৎসমূহের প্রতিপালক, এ দিনে আমার সব গুনাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।
اللهم اجعل صيامي فيه صيام الصائمين وقيامي فيه قيام القائمين ونبهني فيه عن نومة لي جرمي فيه يا إله العالمين واعف عني يا عافياً عن المجرمين।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আমরা গত আসরে সত্যবাদিতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সত্য কথা বলা, সৎ থাকা ইত্যাদি মানসিক স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ একটি উপায়। মনোবিজ্ঞানীদের মতে কেউ যদি সত্যবাদী হয়, সদাচারী হয়, সে অবশ্যই অসংখ্য উদ্বেগ, উৎকণ্ঠা আর ঝামেলা থেকে মুক্তি পায়। এর কারণ হল বেশিরভাগ দুঃখ, কষ্ট আর ঝামেলার উৎস হল মিথ্যা এবং অহমিকা। সুতরাং সত্যবাদিতাই জীবনের সুখ ও স্বাচ্ছন্দ্যের নিয়ামক শক্তি।
আমরা পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাকওয়ার দিকে আহ্বান করার পাশাপাশি সত্যবাদীদের সহযোগী হবারও আহ্বান জানিয়েছেন। পবিত্র কোরআনের সুরা তাওবার 119 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও। সুতরাং সত্যবাদী হওয়ার পাশাপাশি সত্যবাদীদের সহযোগী হওয়াটাও গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আজকের আসরেও আমরা তাই সত্যবাদিতার ইতিবাচকতা নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ইমানদারদেরকে বলা হয়েছে পরেজগার হতে এবং সত্যবাদীদের সহযোগী হতে। এখানে সত্যবাদী বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের চিন্তা চেতনায়, কথাবার্তায়, কাজে কর্মে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ বিন্দুমাত্র মিথ্যার নামগন্ধ তো নেই, বরং সমস্ত অস্তিত্ব জুড়ে রয়েছে শুধুই সততা ও সত্যবাদিতা। এই গুরুত্বপূর্ণ ও অনন্য সাধারণ বৈশিষ্ট্য বা গুণ অর্জন করার জন্য এবং আপন ব্যক্তিত্বের উন্নয়ন সাধনের জন্য প্রয়োজন অন্তরকে সত্য ও পবিত্রতায় পরিপূর্ণ করে তোলা। আপনার মনের আয়নাটিকে যখন পরিষ্কার, পূত ও পবিত্র ও দূষণমুক্ত করে তুলবেন, তখন আপনি আপনার অজান্তেই অনুভব করতে পারবেন যেন জীবনের লক্ষ্যগুলোকে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন।
এর ফলে আপনার আত্মসম্মানবোধ ধীরে ধীরে বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে আপনার মহত্ত্ব, ঔদার্য ও সাহসিকতা। অপরদিকে আপনার প্রতি অন্যান্যদের আকর্ষণ ও বিশ্বাস আরও দৃঢ় হবে। প্রাচীন একটি প্রবাদ আছে এরকম, সততার নাও পাথরে আঘাত খেলেও খেতে পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু ডুবে যাবে না কখনোই। একথার অর্থ হল সততা ও সত্যবাদিতার চর্চা করার পরও আপনি যে কোনো সময় বা যে কোনোভাবে সমস্যায় পড়ে যেতেই পারেন, তবে এই সমস্যা একেবারেই সামান্য এবং সাময়িক। এর মাধ্যমে বরং আপনার প্রতি অন্যদের আস্থা এবং বিশ্বাস আরও দৃঢ় হবে, যার ফলে আপনার সাফল্যের কারণ হয়ে উঠবে এই সমস্যা। আপনি যদি সাহসিকতার সঙ্গে প্রকৃত সত্য প্রকাশ করতে পারেন, তখন দেখবেন অন্যরা আপনার এই সততা ও বীরত্বের ব্যাপক প্রশংসা করছে এবং আপনার প্রতি তাদের বিশ্বাস আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
নিজেকে জানুন, নিজেকে গড়ুন, স্রষ্টার নির্দেশনায় জীবনযাপনের শৃঙ্খলা রক্ষায় আদর্শ জীবনযাপন অনুষ্ঠান শুনুন।
আপনি যে ঘরটিকে এই সততার চর্চা করার জন্য শ্রেষ্ঠ বলে ভাবতে পারেন এবং এই গুণ বৈশিষ্ট্যটি নিজের ভেতর চূড়ান্তভাবে ধারণ ও লালন করতে পারেন, তা হল আপনার অভ্যন্তর মন বা আত্মা। আপনি আপনার জন্য একটা নিজস্ব জার্নাল তৈরি করতে পারেন। ওই জার্নালে আপনি আপনার অনুভূতি চিন্তাভাবনাগুলোকে লিপিবদ্ধ করুন। খেয়াল রাখবেন আপনার অস্তিত্ব থেকে সততা ও সত্যবাদিতা যেন অনুপ্রাণিত হতে পারে, অর্থাৎ কোনোভাবেই যেন মিথ্যার চর্চা না হয়। আপনার আবেগ অনুভূতি এবং বিশ্বাস সম্পর্কে বিভিন্ন পরিস্থিতিতে লিখুন। চেষ্টা করুন আপনার ভয় ও শঙ্কার মুখোমুখি হতে, অর্থাৎ সেগুলোকে মোকাবেলা করতে। আপনার ভেতরকার কোনো কিছুই লুকাবেন না।
এভাবে অনুশীলন করতে করতে কিছুদিন পর দেখবেন আপনার ভেতরটা, মানে অন্তরাত্মা, সততা, সত্যবাদিতা আর ন্যায়ে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি এখন আনমনেই অনুভব করবেন আগের তুলনায় অনেক বেশি প্রশান্তি কাজ করছে আপনার মনে। এরকম মানসিক অবস্থায় আপনি খুব সহজেই অন্যদের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যায় ও সততার প্রয়োগ ঘটাতে পারবেন। এই ন্যায় ও সততা চর্চার অর্জন হল গভীর ও সুদৃঢ় বন্ধুত্ব, সুখ শান্তি এবং মুক্তি।
সততার অর্জন সম্পর্কে কথা বলছিলাম আমরা। পবিত্র কোরআনে এ ধরনের সত্য ও ন্যায়কামী লোকজনের উদ্দেশ্যে কোরআনে কারিমে সুসংবাদ দিয়ে বলা হয়েছে, এরা যে কেবল পার্থিব জগতেই মানসিক প্রশান্তি ও সুখ লাভ করবে তা নয়, বরং পরকালীন জীবনেও যারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং পৃথিবীতে কথাবার্তা আচার আচরণে সততা ভিন্ন অন্য কোনো মিথ্যা বা অন্যায়ের আশ্রয় নেয়নি, তারা তাদের কর্মকাণ্ডের সীমাহীন পুরস্কার লাভ করবে। সূরা মায়েদার 119 নম্বর আয়াতে বলা হয়েছে, এটি এমন একটি দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সততা মুনাফা দেবে। তাদের জন্য রয়েছে এমন এক বাগান যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, এখানে তারা থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি। এটি সবচেয়ে বড় সাফল্য।
তো শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজার সময় নেই। আল্লাহ আমাদেরকে যেন সত্যবাদীদের কাতারভুক্ত করেন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি পাবার মতো সততার চর্চা করার তৌফিক দান করেন, এই কামনা করে পরিসমাপ্তি টানছি আজকের আসরের। দীর্ঘ সময় ধরে যারা সঙ্গ দিলেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।
Thank you.